الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدير চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের ইলম এই অনুষ্ঠানে। আর অনুষ্ঠানে আমরা প্রত্যেকবারই একটা করে বিষয় আমরা বাছাই করে থাকি আর ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি যে আল্লাহ করিম তার আম্বিয়া আলাইহিমুসসালামকে বিভিন্ন ধরনের ইলম দান করেছেন আর ওই ইলম নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ আমাদের বিষয়টা হচ্ছে তদবির। তদবির জিনিসটা কি? এটা আরবি শব্দ তদবির। তদবির আর তকদির শুনতে কাছাকাছি লাগে। তকদিরটা হচ্ছে ভাগ্য আর তদবির হচ্ছে প্রচেষ্টা করা, চেষ্টা করা, কৌশল অবলম্বন করা। তো আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, ওগুলো আমাদের ভাগ্যে জাল রাখা আছে সেটাই হবে, চেষ্টা করে না। ব্যবসা করছি, আরে ব্যবসা আমার দ্বারা হবে না। কেন হবে না? বলে আমার ভাগ্যে লেখা নেই। আরে ব্যবসার মধ্যে অনেক লস হয়ে যাচ্ছে কিন্তু সে সময়টা দিচ্ছে না, পরিশ্রম করছে না। যদি সে পরিশ্রম করতো অবশ্যই আল্লাহ তাআলা তাকে সফলতা দান করতো। তদবির যদি করতো আল্লাহ তাআলা সফলতা দান করতো। যদি মানুষ বসে বসে থাকে ঘরের মধ্যে তাহলে কি সে উন্নতি করতে পারবে? কোনোদিন সম্ভব না। ব্যবসার মধ্যে উন্নতি করতে হবে, মানুষের জীবনে উত্থান পতন আসতেই পারে কিন্তু চেষ্টা ছাড়া যাবে না, করতে থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তদবির করতে হবে। সব কিছু যদি আমরা ভাগ্যের উপর ছেড়ে দিই তাহলে জীবন অতিবাহিত করাটাও কি হয়ে যাবে? কষ্ট করে যাবে। মানুষ অসুস্থ হয়েছে, সেগুলো ভাগ্যে যদি লেখা থাকে আমি সুস্থ হয়ে যাবো, আর যদি ভাগ্যে লেখা না থাকে সুস্থ হবো না। আর সে ওষুধ খাচ্ছে না, ওষুধ সেবন করছে না। যদি ওষুধ সেবন না করে তাহলে কি সে সুস্থ হবে? এটা হচ্ছে আসবাবের দুনিয়া। আপনাকে মাধ্যম তালাশ করতেই হবে, উপকরণ নিতেই হবে, তবেই আপনি সুস্থ হতে পারবেন। তো মাদ্রী চলে দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুসসালামকে তদবিরের এলেমটাও শিক্ষা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা তদবির শিখিয়েছিলেন। কিসের তদবির? যে দাউদ আলাইহিসসালাম কি করতেন? বর্ম বানাতেন। বর্ম কি? যুদ্ধের মধ্যে যে লোহার পোশাক পরিধান করা হয় সেটা তিনি তৈরি করতেন। আল্লাহ আকবার! আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামের হাতে এমন মুজিজা দিয়েছিলেন যে লোহাকে যখন উঠাতেন লোহা গলে যেত। লোহাকে তো গলানোর জন্য তাপ দিতে হয়, আগুন দিতে হয়। কামার কি করে? তাপ দেয়, তারপর পিটিয়ে সেটাতে কি বানায়, সেগুলো দিয়ে ছুরি এগুলো বানায়। তো তাপ দেওয়া লাগে, আগুন দেওয়া লাগে, কিন্তু আল্লাহ তাআলা তার নবী দাউদ আলাইহিসসালামের হাতে এমন মুজিজা দিয়েছিলেন যে তিনি যখন লোহাকে উঠাতেন সাথে সাথে নিজে নিজে গলে যেত। তিনি যেভাবে ইচ্ছা সেভাবে কি করতে পারতেন, ওটা দিয়ে বানাতে পারতেন। এরপর মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তদবির শিখিয়েছেন। কিসের তদবির? মুসা আলাইহিসসালাম 10 বছর পর্যন্ত শুয়াইব আলাইহিসসালামের কাছে চাকরি করেছেন। কিসের চাকরি? যে 10 বছর ছাগল চড়িয়েছেন। আল্লাহু আকবার! আচ্ছা, ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে তদবির শিখিয়েছিলেন। কি তদবির? যখন ওই দুর্ভিক্ষের সময় শস্য পাওয়া যাচ্ছিল না, তখন ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন যাও মিশরে যাও, মিশরের বাদশার কাছ থেকে তোমরা শস্য নিয়ে এসো। তো তোমরা তো 11 জন ভাই, তোমরা যখন যাবে তো মিশরের বিভিন্ন দরজা থেকে তোমরা প্রবেশ করবে, আলাদা আলাদা প্রবেশ করবে, কারণ তোমাদের বদ নজর লেগে যেতে পারে। একসাথে তোমরা যদি যাও তাহলে হয়তো বা তারা মনে করবে যে তোমরা যুদ্ধ করার জন্য যাচ্ছ, তোমাদেরকে গ্রেফতার করতে পারে। আবার আলাদা আলাদা যদি যাও তাহলে এতে কি হবে, আবার একসাথে তোমাদেরকে যদি দেখে হয়তো বা নজর লেগে যেতে পারে যে একজন বাবার 11 জন সন্তান। তো নজর যখন লেগে যায়, বদ নজর লেগে যেতে পারে। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, আমাদের চার দর্শক, এটা হাদিস দ্বারা প্রমাণিত যে কুনজর লাগে। তো এই জন্য কোনো কিছু যখন দেখবেন মাশা আল্লাহ বলবেন। খাবার দেখেছেন ভালো, মাশা আল্লাহ। কাপড় দেখেছেন, মাশা আল্লাহ। কারো ধন দৌলত দেখছেন, মাশা আল্লাহ। কারো সৌন্দর্যতা দেখছেন, মাশা আল্লাহ। কারো এলিম দেখছেন, মাশা আল্লাহ। এটা যদি আমরা পাঠ করি ইনশাআল্লাহ নজর লাগবে না। আচ্ছা, কারো যদি নজর লেগেই যায় তাহলে কি করতে হবে? সুরাতুল ফালাক আর সুরাতুল নাস পাঠ করে ফুঁক দিন, ইনশাআল্লাহ জাল্লাহ ওই বদ নজর শেষ হয়ে যাবে। এভাবে আমাদের মাদ্রী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকেও তদবির শিখিয়েছেন। কোরআনে করিমের মধ্যে আছে কাযালিকা কিদনা লি ইউসুফ। এভাবে আমি ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কি তদবির শিখিয়ে দিলাম। কি তদবির? যখন ওই 11 জন ভাই এসেছিল, তার মধ্যে তার আপন ভাই একজন ছিল বিনিয়ামিন। বিনিয়ামিনকে রাখতে হবে কিভাবে? তো স্বর্ণের যে পেয়ালাটা ছিল ওই ওদের শস্য দানার মধ্যে, শস্য দানার বস্তার মধ্যে রেখে দিলেন। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন যে বাদশাহ দে, বাদশার ওই শস্য দানার পেয়ালাটা কে নিয়েছে? তো তারপর বিনিয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বস্তা থেকে বের হয়। তো এই কৌশল অবলম্বন করে ইউসুফ আলাইহিসসালাম কী করলেন, বিনিয়ামিনকে কী করলেন, নিজের কাছে রেখে নিলেন। তো আল্লাহ তাআলা এই কৌশল শিখিয়ে দিয়েছিলেন কাকে? ইউসুফ আলাইহিসসালামকে। তো তদবির করতে হবে যে কোনো কাজে, চেষ্টা করতে হবে। আমাদের চার দর্শকবৃন্দ, হযরত ইউসুফ আলাইহিসসালাম যে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন এর পেছনেও তদবির ছিল। কী তদবির? যে কারাগারের মধ্যে দুজন বন্দি স্বপ্ন দেখলো। একজন বলছে যে আমি স্বপ্ন দেখেছি যে আমি আঙ্গুর ফল নিংড়াচ্ছি আর রস বের করছি, আর একজন বললো আমি দেখেছি আমার মাথার উপর রুটি রয়েছে আর পক্ষীগুলো খাচ্ছে। তো ইউসুফ আলাইহিসসালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে একজনকে ফাঁসির সুলিতে চড়িয়ে দেওয়া হবে আর তার মাথাকে পক্ষীগুলো ঠোকর মারবে। আর একজনের ব্যাপারে বললেন আঙ্গুর ফল যে নিংড়াচ্ছে এই স্বপ্ন দেখেছিল, তার ব্যাপারে বললেন যে তুমি, তোমার চাকরি বহাল থাকবে, তুমি আবার বাদশার খিদমত করবে, রান্নাঘরের ইনচার্জ হবে, কাজ করবে আর বাদশাকে তুমি মদ পান করাবে। আর স্বপ্ন আসলেই সত্যি হলো। তো এই যে তদবির, স্বপ্নের ব্যাখ্যা। তো যখন ওই মিশরের বাদশা স্বপ্ন দেখলো, ষাটটা মোটা তাজা গরু পাতলা গরুকে খেয়ে ফেলছে, ষাটটা তরু তাজা শীষ শুকনো শীষকে খেয়ে ফেলছে। তো এই স্বপ্নের ব্যাখ্যা সে জানার জন্য তার খুব কৌতূহল ছিল, এর কারণটা কি? অনেকজনকে জিজ্ঞেস করলো কিন্তু কেউ বলতে পারছিল না। ইউসুফ আলী ওই যে যার ব্যাপারে বলেছিলেন যে বাদশাকে মদ পান করাবে, তাকে যে ব্যাখ্যাটা বলেছিলেন, ওই লোকটা বলল যে বাদশা আমি আমার কারাগারে যখন বন্দি ছিলাম ওখানে একজন লোক ছিল, সে স্বপ্নের ব্যাখ্যা আপনার বলে দিতে পারবে। বাদশা কী করলো? তাকে পাঠালো। ইউসুফ আলী সালাতুসাল্লাম ওই বাদশার কী করলেন? বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিলেন। কী ব্যাখ্যা দিলেন? যে বাদশা শোনো, আপনার এই মিশরের মধ্যে 7 বছর কী হবে? 7 বছর দুর্ভিক্ষ হবে, আর 7 বছর পর্যন্ত ফসলাদি খুবও হবে। আর 7 বছর যে দুর্ভিক্ষ হবে এটা থেকে বাঁচার উপায় কী? আর পরবর্তীতে খুব বৃষ্টিপাত হবে। বাদশা বলে থেকে বাঁচার উপায় কী? ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন প্রথম 7 বছর আমাদেরকে অধিক হারে কী করতে হবে? শস্য উৎপন্ন করতে হবে, ফসল উৎপন্ন করতে হবে। আর ফসল উৎপন্ন করে আমরা পরবর্তী 7 বছরের জন্য আমরা কী করবো? শস্য দানা রেখে দিব, আর প্রথম 7 বছরের জন্য আমরা ফসল এটা কী করবো? মানুষকে বণ্টন করতে থাকবো। আর পরবর্তীতে যখন দুর্ভিক্ষ হবে যে ফসলগুলো আমরা স্টক করে রাখবো সেটা আমরা জনগণকে খাওয়াবো। আর এই ফসল যেটা আমরা স্টক করবো 7 বছরের জন্য সেটাকে কী করতে হবে? ওই দানার ছিলকা সহকারে, খোসা সহকারে রাখতে হবে। তো আল্লাহু আকবার। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে তদবির, এই তদবির কে শিখিয়েছে? আল্লাহ তাআলা তার আম্বিয়া আলাইহিস সালামকে শিখিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে যদি দানাটা খুলে, ছিলকাটা খুলে দিয়ে যদি রাখা হইতো তাহলে সব শস্য দানা নষ্ট হয়ে যেত। আর আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে যদি খোসার সাথে রেখে দেওয়া হয় তাহলে শস্য দানা নষ্ট হবে না। তো এটাকে বলা হয় ইলমে জারাআত। ইলমে জারাআতও আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়েছেন। কোথায় আম্বিয়ার এলেম আর কোথায় কি সায়েন্টিস্টদের এলেম, কোনোদিন তুলনায় হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখনই তো ছোটবেলা থেকে মক্কার কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদিকুল আমিন বলে, আমানুদ্দার বলে, আল আমিন বলে তারা আখ্যায়িত করতো। তো তারা তো ছোটো খাটো বিষয় নিয়ে তারা ঝগড়া করতো, মানুষকে হত্যা করে দিত, কেউ একজনকে হত্যা করলে তারা দুজনকে হত্যা করে দিত, লড়াই ঝগড়া লেগে থাকতো, ছোটো ছোটো কথায় তারা যুদ্ধে লিপ্ত হতো। তো কাবা ঘরের মধ্যে নতুন করে নির্মাণ হচ্ছিল, এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে যে হাজারে আসওয়াদ কে রাখবে। এটা নিয়ে যখন দ্বন্দ্ব লাগলো তাদের মাঝে কথাবার্তা হলো, তো কথা এটাই নির্ধারণ করা হলো যে আগামীকাল যে সবার পূর্বে কাবা ঘরে আসবে সেই কি করবে? হাজারে আসওয়াদ লাগাবে। তো পরদিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে কাবা ঘরে আসলেন। তো যখন ওই মক্কার বড় বড় সর্দাররা যখন আসলো দেখলো যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে এসছেন, তো তারা খুশি হলো। আর তারা বলে ইনি তো সাদিকুল আমিন, ইনি তো আমানতদার। তার কাছে বললো যে আপনি বলুন যে আমরা, আমাদের করণীয় কি, পাথরটা কে লাগাবে? রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন এখানেও তদবির অবলম্বন করলেন। তিনি কি বললেন? একটা চাদর বিছিয়ে দাও। চাদর বিছানোর পরে কি করলেন? হাজারে আসওয়াদকে রেখে দিলেন। আর সব সর্দারকে কি বললেন? উভয় পক্ষের যে যাদের মাঝে ঝগড়া হচ্ছিল, এই পাশের সর্দার এই পাশের সর্দার, তাদের সবাইকে বললেন তোমরা চাদর ধরে উঠাও। তো সবাই মিলে কি করলো? চাদর ধরে উঠালো। আর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ওই পাথর নিয়ে আবার কি করলেন? লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো কেমন চমৎকার তদবির, এখানেও রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদবির অবলম্বন করেছেন। ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি 71টি কিতাব পড়েছি। ইনি হচ্ছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি। তার মানে কি 71টি কিতাব? ওই মানে তাওরাত, ইঞ্জিল, জাবুর আর পূর্বের যে সমস্ত বইগুলো ছিল তিনি, আমি এগুলো পড়েছি। তিনি বলছেন যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে আকল দান করেছিলেন, যে বুদ্ধি দান করেছিলেন, বলে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সব মানুষের বুদ্ধি এক পাল্লায়, আর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুদ্ধি এক পাল্লায় যদি রাখা হয় তো পুরো মানুষের বুদ্ধি হবে একটা কণা পরিমাণ, আর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুদ্ধি হবে পুরো একটা মরুভূমির পরিমাণ। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, যে রাসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন বুদ্ধি বিবেক তদবির শিখিয়েছেন, এটা কে বলছে? আমাদের মতো কোনো সাধারণ মানুষ বলছে না। ওয়াহাব বিন মুনাব্বিহ, যিনি 71টি বই পড়েছিলেন সে যুগে। আচ্ছা, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? মক্কার কাফেরদেরকে পাহাড়ের নিচে জমা করলেন। জমা করার পরে তিনি পাহাড়ে দাঁড়িয়ে তিনি কী করলেন, যে মানুষকে নেকির দাওয়াত দিতে লাগলেন, যে দেখো আমি যদি বলে পেছন দিক থেকে অনেক বড় বাহিনী আসছে যে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বললে অবশ্যই আমরা কেন বিশ্বাস করবো না, আমরা ছোটোবেলা থেকে আপনাকে কি আলামিন বলে বিশ্বাস করি। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে জেনে রেখো যে আমাদের পালনকর্তা হচ্ছেন কি আল্লাহ এক, আমাদের মাবুদ এক। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, উদাহরণ দিয়ে বুদ্ধি দিয়ে তদবির এর মাধ্যমে মক্কার কুরাইশদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এভাবে যখন মক্কা থেকে মদিনায় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, যে কাফেররা খুব অত্যাচার করেছিল তাদের অতিষ্ঠে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু যেদিন তিনি হিজরত করবেন মক্কা থেকে মদিনায় যাবেন, তো নিজের বিছানার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে দিলেন। আর সে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 10 বছর ছিল, আর মক্কার কাফেরদের যে আমানতগুলো গচ্ছিত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন, আর বললেন যে এই হচ্ছে এগুলো আমানত, যারা আসবে তাদেরকে এই আমানত দিয়ে দিও। আর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারপর তুমি আমানতগুলো দিয়ে আমার কাছে চলে আসবে। তো দেখুন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন তদবির করলেন, এখানেও যে তার কাছে যে আমানতগুলো রক্ষিত ছিল সেই আমানতগুলোও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে রেখে যাচ্ছেন, আর যাতে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেগুলো পৌঁছে দেন। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি যেতে লাগলেন। আর রাস্তার মধ্যে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার তদবির দেখুন, যে যখন যাচ্ছেন এক পাশে কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ডান পাশে চলে আসেন, কখনো বাম পাশে চলে আসেন, কখনো সামনে চলে আসেন, কখনো পেছনে চলে আসেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে আবু বকর কী ব্যাপার, তুমি কখনো সামনে যাও, কখনো পেছনে যাও, কখনো ডান দিকে যাও, কখনো বাম দিকে যাও, কারণটা কী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মনে হয় যে আপনাকে কেউ সামনে থেকে আক্রমণ করবে তখন আমি সামনে চলে আসি, আহ যখন আমার মনে হয় কেউ আপনাকে পেছন থেকে আক্রমণ করবে আমি পেছনে চলে আসি, যখন মনে হয় যে আপনাকে কেউ ডান দিক থেকে আক্রমণ করবে আমি ডান দিকে চলে আসি, যখন মনে করি কেউ বাম দিক থেকে আক্রমণ করবে আমি বাম দিকে চলে আসি। তো সাহাবা কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য কেমন তদবির অবলম্বন করতেন? হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিজেকে রক্ষার জন্য, প্রাণ রক্ষার জন্য তদবির অবলম্বন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান্নাস, হে রাসূল আল্লাহ তাআলা আপনার হিফাজতকারী। দুরুদে তাজের মধ্যে আছে না আল্লাহু আসিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু, আল্লাহ তাআলা হচ্ছেন রক্ষাকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জিবরিল সালাম হচ্ছেন খাদিম। তো পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, তদবির অবলম্বন করতেন, যে যুদ্ধে যখন যেতেন বা রাত যখন হয়ে যেত তখন সাহাবা কিরাম কি করতেন, পাহারা দিতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেন, আর সাহাবা কিরাম কী করতো, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিফাজত করতেন যাতে করে কেউ আক্রমণ না করে। তো যে তদবির অবলম্বন, ভরসা করতে হবে কার উপরে, আল্লাহ তাআলার উপরে, প্রাণ রক্ষাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হিফাজতকারীকে আল্লাহ তাআলা। কিন্তু এই পৃথিবীতে যেহেতু এসছেন নিজের প্রাণ রক্ষার জন্য বডিগার্ড রাখা, নিযুক্ত করা, তদবির অবলম্বন করা, এটাও সুন্নাত, আমাদেরকে তদবির অবলম্বন করতে হবে। আর যখন এই আয়াতে করিমা নাজিল হয়ে গেল, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে করিমা নাজিল হওয়ার পূর্বে কি করতেন, পাহারার দ্বার নিযুক্ত করতেন নিজের প্রাণ রক্ষার্থে, নিজেকে হেফাজতের জন্য। সেফটির জন্য তিনি কী করতেন, পাহারাদার কী করতেন, নিযুক্ত করতেন। তো এভাবে রাখা কোনো ম্যাটার না, এটা ভালো তদবির অবলম্বন করা। আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হুদাইবিয়া, হুদাইবিয়ার মধ্যে কী হয়েছিল, ওখানে কারো কাছে পানি নেই যে এক আঙ্গুলের ঘাট পর্যন্ত পানি যে ভিজতে পারবে, এটাও পানি ছিল না। তারা এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, আমাদের কাছে পানি নেই, আমাদের তো পশুগুলো মরে যাবে, আমরাও পিপাসার্থ, গোসল করার পানি নেই, খাবার পানি নেই, পান করার পানি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, তার হাত মোবারক কী করলেন, একটা পাত্রে রাখলেন, রাখার সাথে সাথে পাঁচটা আঙ্গুল দিয়ে পাঁচটা পানির ফোয়ারা বের হতে লাগলো। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা কতই না সুন্দর বলেছেন, উংলিয়াঁ হ্যায় ফয়জ পর টুটে হ্যায় পিয়াসে ঝুম কর, নদিয়াঁ পঞ্জাব রহমত কি হ্যায় জারি। ওয়াহ ওয়াহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্জাব, পঞ্জাব মানে হয় মানে পাঁচটা পানির সংযোগ স্থল, আব মানে পানি, আব অর্থ পানি, আব পঞ্জ মানে পাঁচ, পঞ্জাব। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা বলছেন, নদিয়াঁ নদিয়া পঞ্জাব রহমত কি হাজারি। বাহ বাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঁচটা আঙ্গুল দিয়ে পাঁচটা নদী প্রবাহিত হয়েছিল। সেখানে 1400 জন সাহাবী ছিলেন, তারা সবাই গোসল করেছেন, সেখানে পানি পান করেছেন, সেখানে যে পশু ছিল তারা পানি পান করেছিল। তো ওখানে উমরার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই যাবেন, কিন্তু মক্কার কাফেররা যেতে দেয় নাই। তো সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদবির অবলম্বন করলেন। কী করলেন, যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে আগে পাঠালেন যে খবর নিয়ে আসেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানোর পেছনে কারণটা কী ছিল, কারণ এই ছিল যে হিজরতের পূর্বে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কাফেররা খুব সম্মান করত, সম্মানের দৃষ্টিতে দেখত। আর উসমান রাদিয়াল্লাহু ছিলেন সম্পদশালী ব্যক্তিও ছিল, সম্পদশালী ব্যক্তি ছিলেন আর সম্মানিত ব্যক্তি ছিলেন। তো কাফেররা কী করত, সম্মান করত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য পাঠিয়েছিলেন যাতে করে উসমান রাদিয়াল্লাহু তাআলা যদি যান তাহলে কেউ উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, তদবির করেছেন, তদবির অবলম্বন করেছেন। আল হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেছেন, কোই ক্যা জানে কে ক্যা হো আকলে আলম সে ওরা, যে কেউ কীভাবে বুঝতে পারবে আপনার শান মর্যাদা আপনার জ্ঞান সম্পর্কে। অনেকে মানে আস্থা হারিয়ে বলে ফেলে যে এখন আর কিছুই হবে না, এখন আমার দ্বারা আর সম্ভব না। একদম নিজেদের চেষ্টাকে হারাবেন না, নিজেদের যেটা আস্থা আছে আস্থা হারাবেন না, আল্লাহর উপর ভরসা করুন। আর এ যদি কেউ আপনার সঙ্গ না দেয়, আল্লাহ তো আছেন, আল্লাহর কাছে দোয়া তো করতে পারেন, দোয়া করতে তো টাকা লাগে না, দোয়া করতে তো পয়সা লাগে না, আল্লাহর দরবারে গিয়ে মন দিয়ে কান্নাকাটি করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া চান, ইনশা আল্লাহ আজ্জাবাজাল্লাহ আপনার আল্লাহ তালা সমাধান করে দেবেন। কোরআন তিলাওয়াত করুন, আল্লাহ তালা আপনার কী করে দিবেন, আল্লাহ তালা আপনার সমস্যা সমাধান করে দিবেন। তদবির করুন, চেষ্টা করুন। দেখা অনেকে দেখা যায়, আজও অনেক সময় দেখা যায় অনেকে মানুষ সুসাইড করে নেয়, ব্যবসার মধ্যে লোকসান হয়েছে, সে কী করলো, সুসাইড করে ফেলল, কারো বিচ্ছেদ ঘটেছে, আত্মহত্যা করে ফেলেছে। কেন আস্থা হারাচ্ছেন, আল্লাহর উপর ভরসা করুন, তদবির করুন, ইনশা আল্লাহ জবাজাল্লাহ কী হবেন, আপনি সফল হবেন। আমির আলী সুন্নাত এই যে দাওয়াত ইসলামীর পয়গামকে 150টি দেশে ছড়িয়ে দিয়েছেন, কিভাবে, তদবিরের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, মানুষের সাথে ভালো আচরণ, সুন্দর আচরণ, মিষ্টি ভাষায় কথা বলা, এভাবে করতে করতে তিনি কী করলেন, 150টি দেশে নিজের পয়গামকে পাঠিয়েছেন, লাখো লাখো মানুষকে তিনি নামাজি বানিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে সজ্জিত করিয়ে দিয়েছেন, পাগড়ি পরিয়ে দিয়েছেন, দাড়ি রাখিয়ে দিয়েছেন। যখন নতুন নতুন দাওয়াতে সামির ইজতিমা শুরু হয় তো গুলজারে হাবিব একটা মসজিদ আছে, সেই মসজিদের মধ্যে তিনি কী করতেন, ইজতিমা করতেন। তো তখন তো তিনি একাই ছিলেন, একাই মুবাল্লিগ ছিলেন, একাই তিনি কী করতেন, বয়ান করতেন। তো প্রত্যেক বৃহস্পতিবার কী হতো, ভিড় হতো খুব, আমির আলী সুন্নাতের বয়ান শোনার জন্য অনেকে আসতো, ভিড় লেগে থাকতো। কিন্তু যদি আমির আলী সুন্নাত হজ করার জন্য বা উমরা করার জন্য চলে গেলেন মক্কায় মদিনায় চলে যেতেন, তখন কী হতো, পরবর্তীতে ইজতেমার মধ্যে ভিড় হতো না। তো আমির আলী সুন্নাত কী করলেন, এখানেও তদবির অবলম্বন করলেন। তিনি মক্কা থেকে ফিরে এসে তিনি কী করলেন, যেদিন ইজতেমা আসলেন এসে বললেন যে কারা কারা আমার বয়ান শোনার জন্য এসেছেন, আমাকে শোনার জন্য এসেছেন। তখন সবাই হাত উঠিয়ে দিল। তো আমির আলী সুন্নাত বললেন, যারা আমাকে শোনার জন্য এসেছেন তারা আগামী বৃহস্পতিবার থেকে আসবেন না। আর আমির আলী সুন্নাত বললেন, যারা সুন্নাত শিখার জন্য আসছেন এখানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার জন্য যারা আসছেন, যারা কোরআন তিলাওয়াত শোনার জন্য আসছেন, তারা আগামী সপ্তাহ থেকে আসবেন। এখানেও দেখুন মদিনা জেলার দর্শকবৃন্দ, আমিরের সুন্নাত তদবির অবলম্বন করছেন, যে মানুষ অনেক সময় দেখা যায় পার্সোনালিটির প্রতি আকৃষ্ট হয়ে ভিড় লেগে যায় যায়, কিন্তু আমির সুন্নাত এটা চাচ্ছেন যে যখন আমি থাকবো না, আমার অনুপস্থিততে যেন ইজতেমার মধ্যে কী লেগে থাকে, ভিড় লেগে থাকে। একবার আমাদের দাওয়াত ইসলামীর এক নিগরান হাজি শাহিদ আত্তারি উনি বলছেন যে একবার কোনো এক জায়গায় মাদানী কাজের ব্যাপারে সমস্যা চলছিল, তো তিনি ভাবলেন যে নিগরানী সুরাকে বলবেন, নিগরানী সুরা সমাধান করবেন, নিগরানী সুরা আমির রেশাদকে বলবেন, আমির রেশাদকে করবেন পরামর্শ করে সমাধান করবেন। হাজি শাহিদ আত্তারি বলছেন যে আমির রেশাদ বললেন যে না আমি কিছু করবো না, আপনি নিজে চলে যান আর আপনি গিয়ে সমাধান করুন। তো এখানেও আমির আলী সুন্নাত কী শিখাচ্ছেন, যে সব সময় যে আমাকেই করতে হবে এমন না, আরেকজনকে তৈরি করছেন যে আপনি গিয়ে কী করেন সমাধান করুন। যে আমির আলী সুন্নাত বললেন যে দেখো সব কতদিন পর্যন্ত আমার বয়ান তোমরা রেকর্ড করাবে, আগে আমির আলী সুন্নাতের বয়ান ভিডিও যখন চলতো না তখন অডিও ক্যাসেট আসতো, অডিও রেকর্ডিং হতো। তো আমির আলী সুন্নাত বলতে লাগলেন যে কতদিন আমার রেকর্ডিং তোমরা চালাবে, তোমরা কী করো যে হাজি ইমরান আত্তারির বয়ানটা রেকর্ড করাও, হাজি শাহিদ আত্তারির বয়ান রেকর্ড করাও, তো এভাবে তোমরা করো। তো আমির আলী সুন্নাতের যে প্রতিভা একজনের মাধ্যমে আরেকজন সৃষ্টি করা, আরও মুবাল্লিগ তৈরি করা, এইরকম ইন্টেন্সিটি আমাদের মাথায় থাকতে হবে, আমাদের মাথায় থাকতে হবে, আমাদের মাঝে যেন হিংসা বিদ্বেষ যেন না কাজ করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মানে চার দর্শকবৃন্দ, আজকে আমরা তদবির সম্পর্কে শুনেছি, আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ জাবাজাল্লাহ আবার একটা চমৎকার বিষয় নিয়ে উপস্থিত হব। আর আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।